বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইসরায়েলের পরাজয় ঘটবে বলেছেন জুমার খতিব। আমির আবদুল্লাহিয়ান বলছেন লক্ষ্য অর্জন করতে পারেনি দখলদাররা। কাতার ও মিশরের কাছে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেছে হামাস। দুই ধাপে সম্পন্ন হবে বন্দী বিনিময়। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো ব্যবস্থা নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। রিজভী বলেন লুটপাটে ব্যস্ত সরকার। এবং ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আমেরিকার উদ্বেগ। নয়াদিল্লি বলছে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী গাজা তথা ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় কয়েকটি আরব দেশের সমালোচনা করে বলেন, এসব দেশের সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গাজা তথা ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন দেবে বলে সবাই প্রত্যাশা করে। একই সঙ্গে তিনি পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রতিরোধ সংগঠনের ভূমিকার প্রশংসা করে বলেন, এসব প্রতিরোধ সংগঠন ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের উপযুক্ত জবাব দিয়েছে এবং প্রতিরোধ সংগ্রামীরা খুব শিগগিরই দখলদার ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম হবে। আমেরিকা তথা পশ্চিমাদের সমর্থন নিয়ে প্রতিদিনই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর ফলে যারা শহীদ হচ্ছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। ইরানে সম্প্রতি অনুষ্ঠিত সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতির প্রশংসা করে আজকের জুমার নামাজের খতিব বলেন, জনগণ নির্বাচনে অংশ নিয়ে শত্রুদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল 160 দিনের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, কিন্তু তারা সেখানে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি বলেন, দখলদার ইহুদিবাদী সরকারের ঐতিহাসিক পরাজয়ের সমস্ত লক্ষণ ফুটে উঠেছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে ফিলিস্তিন এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের নেতাদের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেন। গতকাল রাতে তিনি প্রতিরোধ আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে এই বার্তা পাঠান। হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ, হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালাকে সম্বোধন করে পাঠানো ওই বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রতিরোধকামী সংগঠনগুলোর দৃঢ়তা এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে যুদ্ধ পরিচালনার জন্য ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি চলমান যুদ্ধের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। গাজা উপত্যকায় মাসের পর মাস এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চললেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব প্রতিষ্ঠান এই অপরাধযোগ্য থামানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং পর্যাপ্ত ত্রাণ সরবরাহের ব্যাপারে একটি প্রস্তাব উপস্থাপন করেছে। গতকাল এক বিবৃতিতে হামাস ঘোষণা করেছে যে তারা তাদের এই প্রস্তাব মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের কাছে হস্তান্তর করেছে। বিবৃতিতে বলা হয়েছে, পূর্ণাঙ্গ প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং ইসরায়েলি আগ্রাসনে উদ্বাস্ত হওয়া ফিলিস্তিনিদের ঘরবাড়িতে ফিরে আসার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। হামাস ওই বিবৃতিতে বলেছে, আমাদের জনগণের অধিকার এবং তাদের সুবিধা অসুবিধা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। হামাস এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেনি, তবে বার্তা সংস্থা রয়টার্স আজ জানিয়েছে, হামাসের প্রস্তাবে ইসরায়েলি নারীবন্দী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের মুক্তির কথা বলা হয়েছে, যার বিনিময়ে প্রাথমিক দফায় ফিলিস্তিনের 700 থেকে 1,000 বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। রয়টার্স আরও জানিয়েছে, প্রাথমিক বন্দী বিনিময় এবং গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ হলেই কেবল হামাস স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে রাজি হবে। হামাসের পরিকল্পনা অনুসারে দ্বিতীয় দফায় দুই পক্ষ সমস্ত বন্দী বিনিময় করবে। হামাসের এই পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে অবাস্তব বলে মন্তব্য করা হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। এর পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান বিস্তৃত করবে। গতকাল এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুথি একথা ঘোষণা করেন। তিনি জানান, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল বিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 34 জন হুথি যোদ্ধা শহীদ হয়েছেন। তিনি আরও জানান, এডেন উপসাগর ও লোহিত সাগরে ইয়েমেনের অভিযানে এ পর্যন্ত 73টি জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহে বিভিন্ন জাহাজ ও বার্ডসকে লক্ষ্য করে 12টি অভিযান পরিচালনা করা হয়েছে, যাতে 58টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। হুথি প্রধান বলেন, ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ তাদের অভিযান চলবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার সিন্ডিকেট আর লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমান।
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সরকার পরিবর্তন চাইলে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের দিবাস্বপ্নে নিয়মিত অবাস্তব কথার বলি ওড়ায় বিএনপি। তিনি বলেন, বিএনপির কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই সক্ষমতা এখন তারা হারিয়ে ফেলেছে।
বিএনপি কর্মীরা এখন নেতাদের ডাকে একটা আন্দোলন করবে সে অবস্থা নেই। এবং এক কথায় আমি বলবো, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলেছে।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দাবি করেছেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার সিন্ডিকেট আর লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তারা দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে একটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে, সেটি হলো বিএনপিকে নিশ্চিহ্ন করা। এখন যে দ্রব্যমূল্যের যে হু হু করে দাম বাড়ছে, মানুষ মানে নিম্ন আয়ের মানুষ একেবারে রাস্তার মধ্যে ধুলার মধ্যে মিশে গেছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। সরকার প্রজ্ঞাপন দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ইফতার মাহফিল বন্ধের যে নির্দেশ দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। আজ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে ঢাকা মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। পরে এক বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়। আব্দুল বাসিত আজাদ বলেন, সরকার প্রজ্ঞাপন দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ইফতার মাহফিল বন্ধের যে নির্দেশনা দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রমজানের আলোচনা সভা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ সন্ত্রাসীরা যে নির্মম নির্যাতন করেছে, রোজাদারের উপর কোনো মুসলমানের সন্তান তা করতে পারে না। রোজাদারদের যারা কষ্ট দেয় তারা আল্লাহর মেহমানদেরকেই কষ্ট দেয়। আমরা সরকার ও সরকারদলীয় ছাত্র সংগঠনের এমন নির্মমতার তীব্র প্রতিবাদ জানাই। বহুল আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন সরকার যে উদ্বেগ প্রকাশ করেছে তার জবাব দিয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, আইনটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, এটি বাস্তবায়ন নিয়ে আমেরিকার বক্তব্য ভুল এবং অন্যায্য। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
বহুল আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্যের জবাব দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয়, সিএএ বাস্তবায়ন নিয়ে আমেরিকার বক্তব্য ভুল এবং অন্যায্য। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিক্রিয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিপ্রেক্ষিতে এলো, যেখানে বলা হয়েছিল যে তারা 11 মার্চ নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি নিয়ে উদ্বিগ্ন। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সিএএ নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা জানান। গোটা বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন বলেও মন্তব্য করেন মিলার। মিলার বলেন, গত 11 মার্চ ভারত সরকার সিএএ নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে আমরা তা নিয়ে উদ্বিগ্ন। এই আইন কিভাবে প্রণয়ন করা হচ্ছে আমরা সেদিকে নজর রেখেছি। ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং আইনে সব সম্প্রদায়ের সমান অধিকার মৌলিক গণতান্ত্রিক নীতি। মার্কিন বিবৃতির প্রতিক্রিয়ায় আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন 2019 ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এটির প্রয়োগের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতি ভুল, অজ্ঞাত এবং অন্যায্য। তিনি বলেন, এই আইনটি আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের নির্যাতিত সংখ্যালঘুদের নিরাপদ আশ্রয় প্রদান করে যারা 2014 সালের ডিসেম্বর বা তার আগে ভারতে এসেছে। সিএএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে জাতিসংঘের একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলের সন্ত্রাসী সেনাদের বর্বর হামলায় অন্তত 5 জন শহীদ এবং 22 জন আহত হয়েছেন। যে 5 জন মারা গেছেন তার মধ্যে 1 জন ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার কর্মী রয়েছেন। আনরোয়া কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি এক বিবৃতিতে বলেছেন, রাফা শহরে জাতিসংঘের খাদ্য বিতরণ কেন্দ্র বর্তমানে খুব কমই অক্ষত আছে। তার মধ্যে একটি কেন্দ্রে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। তিনি বলেন, যখন গাজায় খাদ্য সরবরাহ দ্রুত গতিতে ফুরি আসছে এবং মারাত্মকভাবে ক্ষুধা ছড়িয়ে পড়ছে, তখন ইসরায়েল এই হামলা চালাল। এতে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে। লাজ্জারিনি বলেন, ইসরায়েলি সেনারা একদিন আগে এই খাদ্য বিতরণ কেন্দ্র নিয়ে সমন্বয় করার পরও সেখানে হামলা চালিয়েছে। এদিকে আনরোয়া আরেক বিবৃতিতে জানিয়েছে, গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত এই টিমের 165 জন সদস্য নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে কানাডা সরকার ইসরায়েলের কাছে নন লেথাল বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করে দিয়েছে। কানাডার টরন্টো স্টার পত্রিকা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতকাল পত্রিকাটি বলেছে, 2 মাস আগেই কানাডা সরকার ইসরায়েলের কাছে প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি রপ্তানি বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি এই প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটি বলেছে, গত 8 জানুয়ারি থেকে কানাডা সরকারের এই সিদ্ধান্তে কার্যকর হয়েছে। এর আওতায় কোটি কোটি ডলার মূল্যের নন লেথাল সরঞ্জাম ও প্রযুক্তি ইসরায়েলের রপ্তানি বন্ধ করা হয়েছে। তবে ইসরায়েলের কাছে নন লেথাল সামরিক সরঞ্জাম রপ্তানির জন্য আবেদন আসা অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। যুদ্ধ শুরুর প্রথম 2 মাসে কানাডার কেন্দ্রীয় সরকার ইসরায়েলের কাছে প্রায় 3 কোটি ডলার মূল্যের নন লেথাল সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছিল। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সহযোগিতায় ইসরায়েলের ইরান বিরোধী চলচ্চিত্র নির্মাণের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবার হোটেল তেহরান নামে আরেকটি ইরান বিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সরকার। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সহযোগিতায় ইসরায়েলের চলচ্চিত্র নির্মাণের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে তাদের প্রধান টার্গেট ইরান। এসব চলচ্চিত্রের শিরোনামে তেহরান নামটি অনেকবার এসেছে। এবার হোটেল তেহরান নামে আরেকটি ইরান বিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরায়েল সরকার। তেহরান হোটেল অ্যাকশনধর্মী চলচ্চিত্রে ইসরায়েলের ইরান বিরোধী গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে আড়াল করে বরং ইরানের বিরুদ্ধে তাদের বিভিন্ন পদক্ষেপকে ইসরায়েলের জন্য বিজয় হিসাবে তুলে ধরা হবে। হোটেল তেহরানের শুটিং আগামী মে মাসে শুরু হবে। এমন সময় এই ফিল্ম তৈরির কাজ শুরু হতে যাচ্ছে যখন এর পরিচালক গাই মোশে তার চতুর্থ সিনেমার শুটিং এর কাজে ব্যস্ত এবং ইসরায়েলের বাইরে তার কোনো খ্যাতি নেই। ইসরায়েলের চলচ্চিত্র নির্মাতা গাই মোশে তেহরান হোটেল ফিল্মের চিত্রনাট্য লিখেছেন বাজেল বাশির সহযোগিতায়। বাজেল বাশি নিজেকে চিত্রনাট্যকার হিসেবে দাবি করলেও এর আগে তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর বিশেষ অপারেশন বিভাগের কর্মকর্তাদের একজন ছিলেন। দৃশ্যত 4টি স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত, যারা সবচেয়ে অখ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থাগুলোর মধ্যে পড়ে। তেহরান হোটেল ফিল্মের প্রযোজনা প্রক্রিয়ায় এই অজানা ও অখ্যাত বিনিয়োগকারীদের উপস্থিতি এবং বাজেল বাশির মতো CIA এর কর্তা ব্যক্তিদের উপস্থিতি থেকে বোঝা যায় চলচ্চিত্রটি মোসাদের নির্দেশনায় উদ্দেশ্যমূলকভাবে তৈরি হবে। চলচ্চিত্র বিষয়ক বিশেষজ্ঞদের মতে এই ছবিটি সম্ভবত কেবলমাত্র ইসরায়েলে উগ্র ও চরমপন্থী এবং যুদ্ধবাজরাই পছন্দ করতে পারে এবং ইসরায়েলের বাইরে এটির দর্শক জনপ্রিয়তা থাকবে না। প্রকৃতপক্ষে ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলো বিশেষ করে ইরানকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার পর ওই ব্যর্থতা ঢাকার জন্য ভিন্ন কৌশল নিয়েছে। ফিল্ম তৈরি করে বিশ্ব জনমতের কাছে তারা ইরানকে একটি যুদ্ধবাজ দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ইরানের সরকার ও জনগণের কঠোর প্রতিরোধের কারণে মার্কিন গুপ্তচর সংস্থা CIA এবং ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ সম্মিলিতভাবে ইরান বিরোধী এমন সব চলচ্চিত্র ও সিরিয়াল তৈরির পদক্ষেপ নিয়েছে যাতে বিশ্ব জনমতের কাছে ইরানের বিশ্বাসযোগ্যতা ও ভাবমর্যাদা ক্ষুণ্ণ করা যায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে রমজানের প্রথম ছুটিতে নিত্যপণ্যের বাজারে ক্রেতা খানিক কম হলেও তাতে থেমে নেই বিক্রেতাদের দাম বাড়ানোর প্রতিযোগিতা। সপ্তাহ ব্যবধানে আবারও অস্থির নিত্যপণ্যের বাজার, এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা।
রমজান শুরুর পর প্রথম ছুটির দিন আজ শুক্রবার। সকালের দিকে বাজারে ক্রেতা উপস্থিতি অন্যান্য শুক্রবারের তুলনায় খানিকটা কমই ছিল, তাতেও থেমে নেই বিক্রেতাদের দাম বাড়ানোর প্রতিযোগিতা। এতে সপ্তাহ ব্যবধানে আবারও একরকম অস্থির নিত্য পণ্যের বাজার। রাজধানী ঢাকার কারওয়ান বাজার, হাতিরপুল সহ বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়। বিক্রেতারা জানান বাজারে ক্রেতা উপস্থিতি এখন কম, তাছাড়া পণ্যের সরবরাহও কিছুটা ঘাটতি রয়েছে, এতে দাম এখন চড়া। এদিকে রমজান শুরুর আগেই অস্থির হয়ে উঠেছিল নিত্য পণ্যের বাজার, সেই রেশ এখনও কাটেনি। নতুন করে দাম তেমন একটা না বাড়লেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সব পণ্য। রমজানের শুরুতে লাগামহীন হয়ে ওঠা নিত্য পণ্যের দাম চতুর্থ রমজানে এসে কিছুটা কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম।
সবাই শুধু শুনতেছি যে হ্যাঁ খেজুরের দাম কমতেছে বা কমবে, আলটিমেটলি আমরা সাধারণ যারা ক্রেতা ভোক্তা আমরা নির্যাতিত হচ্ছি।
আজকে শুক্রবারের বাজার যে পরিমাণে আমরা সকাল থেকে আশা করে আসছি সেই পরিমাণে ক্রেতা নাই।
সপ্তাহের ব্যবধানে আলুর দাম বাড়লেও কিছুটা স্বস্তি পেঁয়াজে। অন্যদিকে ইফতার সামগ্রীর দাম এখনও লাগামহীন। রমজান মাস জুড়ে মুসলমানদের ইফতারের প্রথম চাহিদা থাকা খেজুর ও ইফতার সামগ্রীর দাম এখন অনেকটাই সাধারণের নাগালের বাইরে। প্রকারভেদে খেজুরের দাম কেজিতে বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। এছাড়া ইফতার সামগ্রীর দাম নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে, ফলে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা।
রমজানের আগে একটু বেশি ছিল, 220 টাকা করে ছিল ব্রয়লার, আজকে 200 টাকা করে চাচ্ছে।
সালাদ আইটেম সবগুলোর দাম বেশি।
গত সপ্তাহে শসা ছিল 120 টাকা কেজি, বর্তমান এই সপ্তাহ চলতেছে 80 টাকা কেজি।
রমজানের শুরুতে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও চতুর্থ রমজানে এসে তা কেজি প্রতি কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। অন্যদিকে সবজির দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
আলুর দাম বাড়ছে কেজি প্রতি 5 টাকা 4 টাকা, পেঁয়াজের দাম কমছে 15 টাকা।
সরকার যতটুকু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তার চেয়ে বেশি হলো সিন্ডিকেট, সিন্ডিকেটের কারণে আজকে আমরা সব জিনিসের দাম বাড়তি।
সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 30 টাকা কমলেও আলুর দাম কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা। বাজার সিন্ডিকেট আর মজুদারদের কারণে দাম নিয়ন্ত্রণে আসছে না, এমনটা দাবি ক্রেতা ও ভোক্তাদের। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ধারাবাহিক আলোচনা।
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান আত্মগঠন, আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়নের সুবর্ণ সুযোগের মাস। রমজানে পবিত্রতা অর্জনের জন্য পানাহার সহ অনেক বৈধ আনন্দ ও তৎপরতা থেকে বিরত থাকতে হয়। আমাদের ভেতর তথা অন্তরকে পবিত্র করার জন্য কেবল শরীরকে পবিত্র করাই যথেষ্ট নয়, শরীরকে সুস্থ, সবল ও সুন্দর রাখার জন্য নিয়মিত ব্যায়াম করার যেমন দরকার হয়, তেমনি আত্মাকে সুন্দর, সবল ও সুস্থ রাখার জন্য আত্মার কিছু ব্যায়াম বা অনুশীলন জরুরি। নামাজ, রোজা, হজ ইত্যাদি হচ্ছে এমনই কিছু অনুশীলন। রোজা বলতে কেবল এটা বোঝায় না যে আপনি কেবল পানাহার ও বিশেষ কিছু জৈবিক তৎপরতা থেকে বিরত থাকবেন। যদি তাই হতো তাহলে আপনি কখনো কখনো বা কোনো একদিন মহাব্যস্ততার কারণে সারা দিনের মধ্যে একবারও পানাহারের সুযোগ পেলেন না বলে সেই দিনটি আপনার জন্য রোজা হয়ে যেত বা রোজার সওয়াব আপনি পেতেন। কিন্তু না, তা হয় না, কারণ রোজা রাখার জন্য সংকল্প বা নিয়তের দরকার রয়েছে।
রোজার প্রকৃত নিয়ত বা সংকল্পের মর্মটা কি? মহান আল্লাহ রোজা রাখাকে ফরজ করেছেন বলে আল্লাহর এই নির্দেশ মানার জন্য এবং খুশি মনে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রোজা নামক আত্মিক ও দৈহিক অনুশীলনের সংকল্প করা হচ্ছে রোজার নিয়ত করা। আর এই নিয়তের কারণেই আপনার পানাহার বর্জন এত মূল্যবান ও সওয়াবপূর্ণ হচ্ছে। রোজা রাখার বিষয়টিকে যদি চাপিয়ে দেয়া ও নিরানন্দময় কোনো কাজ বলে মনে করা হয়, তাহলে আপনার এই অনিচ্ছা ও অনীহা রোজাকে বরবাদ করে দেবে। প্রকৃত মুমিন রমজানের চাঁদ দেখে ঈদের আনন্দ অনুভব করেন, তাই মুমিনরা রোজার মাসের সূচনাতেই একে অপরকে অভিনন্দন জানান।
রোজা সবচেয়ে ভালো কাজগুলোর অন্যতম। বাহ্যিক দিক থেকে রোজার মানে হল বিশেষ কিছু কাজ না করা, কিন্তু আত্মিক বা আধ্যাত্মিক দিক থেকে আপনি অনেক কাজ করছেন। আপনার সেই রোজার নিয়তের কারণে ফজরের আজান থেকে মাগরিবের আজানের সময় পর্যন্ত আপনার সব কিছুই ইবাদতে পরিণত হয়। আপনি যদি এ সময় ঘুমিয়ে বিশ্রাম নেন বা নীরব থাকেন কিংবা কেবল শ্বাস প্রশ্বাস নেন, তাতেও ইবাদত ও আল্লাহর স্মরণের সওয়াব দেওয়া হয়। রোজা আমাদের এটা শেখায় যে ব্যাপক আরামায়েশ, ভোগ বা পানাহারের মধ্যে মানুষের আত্মার উন্নতি বা মানুষের মর্যাদার কিছু নেই। ব্যাপক পানাহারে যদি তথাকথিত কোনো বীরত্ব থেকে থাকে, তাহলে তা তো পশুরও রয়েছে, বরং সংযত ও সংযমী জীবনেই রয়েছে মানুষের মর্যাদা ও বীরত্ব। পরিমিত বা পর্যাপ্ত পানাহার ও আরাম আয়েশ মানুষের জন্য অবৈধ নয়। অবৈধ বা ধ্বংসাত্মক হল এসবের মধ্যে অতিরিক্ত মাত্রায় ডুবে থাকা বা এসব পার্থিব আনন্দের নেশায় বুঁদ হয়ে থাকা। রোজা আমাদেরকে ভোগ আর সংযমের লাল সীমানা মেনে চলার তথা পাপ থেকে দূরে থাকার প্রশিক্ষণ দেয়।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসাইন খানের বক্তব্য শোনাব। তিনি মাহে রমজানের ফজিলত তুলে ধরতে গিয়ে আজ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একটি বাণী তথা হাদিস শোনালেন। জনাব খান বলেছিলেন,
রমজান মাস অশেষ কল্যাণ ও বরকতের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যেসব বরকত ও কল্যাণ আছে তা যদি বান্দারা জানত তাহলে তারা কামনা করত যে পুরো বছরটাই রমজান মাস হোক।
পবিত্র হাদিসের আলোকে রোজা হচ্ছে শরীর ও মনের জাকাত তথা শরীর ও মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। রোজাদারের কান, চোখ, মুখ, জিভ, গোস্ত, রক্ত, নাক, ত্বক বা চামড়া, চুল এসবেরও রোজা রাখতে হয়। প্রকৃত রোজাদার হতে হলে মিথ্যা বলা যাবে না, কোনো মুমিন বা মুসলমানকে কষ্ট দেয়া যাবে না, কাউকে ধোঁকা দেয়া যাবে না, মুসলিম সমাজ ও এর কোনো সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না, কারো ক্ষতি করার ইচ্ছাও করা যাবে না, কারো গীবত করা, কাউকে অপবাদ দেওয়া, ওজনে কম দেওয়া, পণ্যের বেশি দাম রাখা, বিশ্বাসঘাতকতা করা, এসব রোজাকে বরবাদ করে দেয়। মোট কথা, রোজাদার হতে হলে আল্লাহকে হাজির নাজির জেনে সব পাপ থেকে দূরে থাকতে হবে। হাদিসের আলোকে রোজাদার হতে হলে মানুষকে ফিরে আসতে হবে প্রকৃত মনুষ্যত্বের দিকে, তথা যে পবিত্র প্রকৃতিগুলো দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছিল সেই সব পবিত্র স্বভাবগুলোর দিকে। বছরের অন্য মাসগুলোতে যে বেপরোয়া ভাব ও আচরণ দেখা যায় মানুষের মধ্যে, সেই একই আচরণ দেখা যায় না রমজানের রোজার প্রভাবেই। তাই রমজানে মুমিনরা হয়ে পড়েন ভিন্ন ধরনের মানুষ তথা উন্নত মানুষ।
রোজা কেবল শরীর ও পেটের বাহ্যিক রোজা নয়, প্রকৃত রোজাদার তার পঞ্চেন্দ্রকে ও প্রবৃত্তিগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে সেসব যে কোনো ধরনের পাপ এড়াতে সদা সতর্ক থাকে। এভাবে অন্তরকে পরিপূর্ণ, স্বচ্ছ ও পবিত্র করাই হচ্ছে আসল রোজা। জীবনের সময় খুবই সীমিত, আজ নয় কাল, এবছর থাক আগামী বছর, এবাদত ও সংশোধনের অনেক সময় বাকি আছে এমন ভাবা ঠিক নয়। দশকের পর দশক, যুগের পর যুগ শেষ হওয়া সত্ত্বেও মৃত্যুর সময় যখন এসে পড়বে তখন মনে হবে কত দ্রুত শেষ হল আয়ু। মহান আল্লাহ আমাদের রক্ষা করুন প্রস্তুতিবিহীন মৃত্যু এবং আয়ু বা জীবনের দিনগুলোর অপচয় হতে। শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
অনুষ্ঠানের শেষ প্রান্তে শুনুন রমজানের চতুর্থ রোজার দোয়া ও তার অর্থ। হে আল্লাহ, এদিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও, তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও, তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত করো। হে দৃষ্টিমানদের শ্রেষ্ঠ দৃষ্টিমান, আমাকে এদিনে তোমারই আশ্রয় ও হেফাজতে রক্ষা করো।
وأبغني فيه حلاوة ذكر وأوزعني فيه لأداء شكرك بكرمك واحفظني فيه بحفظك وستر
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 15 মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। বাংলাদেশের শিরোনাম, ICT-র সূচকে বৈশ্বিক গড়েছে পিছিয়ে বাংলাদেশ, দৈনিক প্রথম আলো। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনের বিকল্প ব্যবস্থা নেই, কাদের দৈনিক ইত্তেফাক। যেসব কারণে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ, দৈনিক যুগান্তর। দেশে আইনের শাসন ও সুশাসন নেই, ফখরুল, দৈনিক মানব জমিন। নিত্যপণ্যের দাম বাড়ছেই, চাপে দিশাহারা ভোক্তারা, দৈনিক মানব জমিন। কারাগার এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে, রেজভি, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার শিরোনাম, কিভাবে কপালের চোট মুখ্যমন্ত্রীর, ধাক্কা রহস্যের ব্যাখ্যা দিল তৃণমূল, সংবাদ প্রতিদিন। আরোগ্য কামনার জন্য প্রধানমন্ত্রী মোদীকে জবাব দিলেন মমতা, কি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ড্রোনের মোকাবেলা করবে ঈগল, দৈনিক আজকাল। শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিক প্রথম আলো লিখেছে, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সূচকগুলোই সমমানের অর্থনীতির দেশের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। এছাড়া সূচকে অগ্রগতির বৈশ্বিক যে গড় তাতেও বাংলাদেশ বেশ পিছিয়ে। ICT অর্থবহ সংযোগের অবকাঠামোগত উন্নয়নে এগুলেও সর্বজনীন সংযোগে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা ITU গত ডিসেম্বরে ICT ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা IDI
2023 প্রকাশ করে। তাতে বাংলাদেশ সহ 169টি দেশের আইসিটি পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। ইন্ডেক্সে 33টি দেশ সর্বোচ্চ 90 থেকে 100 এর মধ্যে স্কোর পেয়েছে, 47টি দেশ 80 থেকে 90 স্কোর করতে পেরেছে। এবারের গড় স্কোর 72.8, বাংলাদেশের স্কোর হচ্ছে 61.1, যা গড় স্কোরের চেয়ে কম। দৈনিক ইত্তেফাক লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই। যে পরিবর্তন হয়েছে সেটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হয়েছে। শুক্রবার দুপুরে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আরাম আয়েশ করে সময় কাটাচ্ছেন, কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিল সেই কর্মীরা এখন হতাশ। বিএনপি কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই। এক কথায় বলবো, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছে। তিনি বলেন, জনগণ বিএনপির সঙ্গে নেই, জনগণের আন্দোলনে নেই। জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল, তার সততা নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। দৈনিক মানবজমিনে লেখা হয়েছে, দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে মন্তব্য করেন তিনি, গতকাল বৃহস্পতিবার মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলায় আদালত কর্তৃক ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন ফখরুল। মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। দৈনিক যুগান্তর লিখেছে, ছিনতাইয়ের শিকার হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ, এখন সোমালীয় উপকূলে জলদস্যুদের জিম্মায়, যেখানে জিম্মি হয়ে সময় কাটছে 23 নাবিকের। অতি ঝুঁকিপূর্ণ এলাকার বাইরে কেন এই জাহাজটি জলদস্যুদের কবলে পড়ল, এখন তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কারো কারো মতে পরিকল্পিতভাবে চিন্তাই করা হয়েছে জাহাজটিকে। মেরিটাইম বিশেষজ্ঞরা ধারণা করছেন, যার কারণে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। তাদের মতে দস্যুতা রোধে চিহ্নিত এলাকায় আন্তর্জাতিক বাহিনী টহল ছিল না, কম গতিতে চলছিল জাহাজটি, ড্রাফট ছিল বেশি, ঘাটতি ছিল কাঠামোগত নিরাপত্তা ব্যবস্থায়ও। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী বলেন, সচরাচর কম ড্রাফট আর দ্রুত গতির জাহাজ আক্রমণ করে না দস্যুরা, কিন্তু এমভি আবদুল্লাহ ছিল বেশি ড্রাফট আর কম গতির জাহাজ, সেই সঙ্গে ছিল না বাড়তি নিরাপত্তা, ফলে জাহাজটিতে সহজে উঠে পড়েন জলদস্যুরা। দৈনিক নয়া দিগন্ত লিখেছে, কারাগার এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, 7 জানুয়ারি দামি নির্বাচনের পরে সরকার নতুন দ্রোহসন্ধিতে লিপ্ত রয়েছে। আবারও তারা টার্গেট করেছে জিয়া পরিবারকে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বা কবজায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলক ধারায় শুরু করেছে বানোয়াট প্রোপাগান্ডা। নিজ দলের লুটপাট, সম্পদ পাচার, দখল, রাতারাতি কোটিপতি হওয়ায় নেতাদের গল্প যে আলিফ লাইলার গল্পকেও হার মানাচ্ছে, তা সরকার পরিকল্পিতভাবে এড়িয়ে যায়। এই রমজানে ক্ষুধার্ত ক্ষুব্ধ মানুষের আহাকারের SOS বার্তা সরকারকে শুনতে পায়, নিমজ্জমান মানুষের অনুচ্চারিত যন্ত্রণাকে বার্তা দেয় না দামি সরকার। এবার কলকাতার পত্র পত্রিকার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, কিভাবে আঘাত লাগল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে পেছন থেকে ধাক্কার ব্যাখ্যা দিয়েছে SSKM কর্তৃপক্ষ। এবার এই ধাক্কার রহস্যে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা চিকিৎসক শশী পাজা। জানালেন, পুশ ফ্রম বিহাইন্ড শব্দের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। শশী পাজা বলেন, বিষয়টা সিনকপ, অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে, এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের ব্যাখ্যা দিতে গিয়ে বৃহস্পতিবার SSKM এর তরফে বলা হয়েছিল, পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ পেছন থেকে ধাক্কা। তা নিয়ে স্বাভাবিকভাবে চর্চা শুরু হয় বিভিন্ন মহলে, রীতিমতো বিতর্ক তৈরি হয়, বাড়িতে কিভাবে ধাক্কা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে SSKM এর তরফে ধাক্কার ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এবার এই ইস্যুতে মুখ খুললেন শশী পাজা, বললেন বিষয়টা সিনকোপ, অনেক সময় হঠাৎ করে মূর্ছে যাওয়ার ঘটনা ঘটে, এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনো সম্পর্ক নেই। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, বাড়িতে পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লাগার খবর পাওয়া মাত্রই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মমতার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। 13 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। মোদীর বার্তা প্রসঙ্গে মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, আপনার প্রার্থনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ধন্যবাদ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরে দ্রুত আরোগ্য কামনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ রাজনীতির বিশিষ্ট জনেরা। দৈনিক আজকাল লিখেছে, বিদেশি চিন্তা ভাবনা এবার ভারতে, নেদারল্যান্ডস এবং ফ্রান্স যেভাবে বিপক্ষের ড্রোনের মোকাবেলা করে সেটা এবার ভারতের মাটিতে। তেলেঙ্গানা পুলিশ 3টি ইগলকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে, আকাশে ড্রোন দেখলে এই ইগলগুলো সেগুলোকে কবজা করে মাটিতে নামিয়ে আনবে। তেলেঙ্গানা পুলিশের শীর্ষ কর্তারা এদিন ইগলগুলোকে পরীক্ষা করে দেখেন, যদি এই প্রচেষ্টা সফল হয় তবে তা হবে দেশের মধ্যে প্রথম। প্রসঙ্গত 2021 সাল থেকে ভারত পাকিস্তান সীমান্তে ড্রোনের আনাগোনা বেড়েছে, ড্রোন করে মাদক অস্ত্র ভারতে পাঠায় পাকিস্তান, সীমান্ত পারের এই ড্রোন রুখতে এই পদক্ষেপ নিল ভারত। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন।
এখন রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম, শুভেচ্ছা নিন, আশা করি সবাই ভালো আছেন। আজকের আসরে আমরা জীবনের শূন্যতা অনুভব করার সম্পর্কে আলোচনা করব। নিজেকে হারিয়ে ফেলেছি, এই কথাটা প্রায় বিভিন্ন জনের মুখে শোনা যায়। নিজেকে হারিয়ে ফেলা মানে আসলে নিজের উদ্দেশ্য হারিয়ে ফেলা। অনেক সময় মনে হয় আমরা যা করছি তার আসলে কোনো অর্থ নেই, মনে হয় কি লাভ এসব করে। কিন্তু মানুষ কি সত্যিই কখনো নিজেকে হারিয়ে ফেলে? আসলে প্রতিটি মানুষের জীবনেরই একটা উদ্দেশ্য থাকে, প্রতিটি মানুষেরই যোগ্যতা আছে নিজের ও অন্যের জন্য কিছু করার। কিন্তু মাঝে মাঝে সঠিক জ্ঞানের অভাব অথবা বিরূপ পরিস্থিতির কারণে মানুষের মনে হয় তার জীবনের কোনো উদ্দেশ্য নেই, তার মনে হয় সে নিজেকে হারিয়ে ফেলেছে। অনেক ভেবেও নিজের উদ্দেশ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে না। এ সম্পর্কেই আজকের আসরে আমরা আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
মার্কিন মনোবিজ্ঞানী ড্যানিয়েল কেপলারের মতে, আপনি কেমন মানুষ হতে চেয়েছিলেন তা যখন আপনি নিজেই ভুলে যান তখনই শূন্যতা অনুভব হতে শুরু করে। শূন্যতার এই অনুভূতি আজীবন আপনার সঙ্গে থাকতে পারে। আপনার মনে হতে পারে এই অবস্থা থেকে আপনি আর কখনোই মুক্তি পাবেন না। আবেগীয় সম্পর্ক পুনর্নির্মাণ এবং আসক্তি মোকাবেলা বিষয়ক বিশেষজ্ঞ ক্যারোলিন ফেরেইরা মনে করেন, শূন্যতার অনুভূতিটা অনেকটা বিষণ্ণতার অনুভূতির মতো। এই মনোবিজ্ঞানীর মতে কারো যখন মনে হয় সে নিজেকে হারিয়ে ফেলেছে, তখন তার মধ্যে অনুভূত হতে থাকে যে তার জীবনে কোনো উদ্দেশ্য নেই এবং যেসব বিনোদন আগে তাকে আলোড়িত করত এখন আর সেগুলো তাকে আকৃষ্ট করে না। শুধু তাই নয়, তার মনে হতে পারে পুরো জীবনটাই অর্থহীন এবং নিজেই নিজেকে চেনে না।
জীবনে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতির নানা লক্ষণ বিভিন্ন ব্যক্তির আচরণ থেকে বোঝা যায়। যেমন এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি হঠাৎ কোনো কারণ ছাড়াই কেঁদে ফেলতে পারেন, তার মন মেজাজে ব্যাপক পরিবর্তন আসতে পারে এবং প্রিয়জনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। এই অবস্থায় আপনার কাছে মনে হতে পারে অতীতে আপনাকে যেসব বিষয় আনন্দ দিত এখন আর সেসব বিষয় আনন্দ দেয় না। একইভাবে হয়তো আপনি এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন এবং আপনার মধ্যে বিপজ্জনক আচরণ দেখা দিতে পারে। আপনার আশেপাশের লোকদের উপর একেবারে তুচ্ছ কারণে রেগে যেতে পারেন। আপনার মধ্যে হতাশা ও বিষণ্ণতা ভর করতে পারে। ভবিষ্যতের ব্যাপারে আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা লোপ পেতে পারে এবং অন্যের মাধ্যমে খুব সহজে প্রভাবিত হতে পারেন। যে কোনো কাজ করতে গিয়েই আপনার মনে হতে পারে কাজটি জরুরি বলেই আপনি তা করছেন। এ ধরনের নেতিবাচক মনোভাব আপনার উপর জেগে বসতে পারে।
তবে আপনি সত্যিই নিজেকে হারিয়ে ফেলেছেন কিনা তা বুঝতে হলে আপনাকে একজন মনোবিদের সঙ্গে কথা বলতে হবে। কখনো কখনো আপনার মনে হতে পারে এই পৃথিবীতে আপনি ছাড়া অন্যদের জীবন খুবই সুশৃঙ্খল ও লক্ষ্যপূর্ণ। আপনি তাদের বাহ্যিক পরিপাটির দিক থেকে তাদের সম্পর্কে একটা ধারণা করছেন, কিন্তু তাদের সঙ্গে চলাফেরা করলে আপনি বুঝতে পারবেন তাদের জীবনেও সমস্যা আছে এবং তারাও জীবনে শূন্যতা অনুভব করে। তাদের কখনো কখনো মনে হয় জীবনটা অর্থহীন। তবে তারাই কেবল এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে যারা সচেতনভাবে তার অবস্থার উন্নতি ঘটাতে চায়। আপনার নিজের চিন্তাধারা আর মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। চিন্তা করলে দেখবেন আপনি প্রতিনিয়ত পাল্টে ফেলছেন আপনার বেশভূষা, পোশাক পরিচ্ছদ, আপনার থাকার জায়গা। কিন্তু বাইরের বিষয়গুলোর চেয়ে বেশি জরুরি ভেতর থেকে নিজের মানসিক চিন্তা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো।
সব কিছুকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। আপনার জানেই তা থাকলে হয়তো আপনার সমস্যা আরো জটিল হতো। আপনি অতি সুন্দর নন বলেই হয়তো অবৈধ প্রেম আপনাকে আঁকড়ে ধরেনি, আর এই ঘাটতি আপনাকে বাঁচিয়েছে অনেক পাপ কাজ থেকে। এর পাশাপাশি নিজের গুণগুলোকে খুঁজে বের করুন। হয়তো আপনি ভালো ছবি আঁকতে পারেন, কিংবা গুছিয়ে কথা বলতে পারেন, অথবা আপনি ঘর সাজাতে অসম্ভব পটু, অথবা আড্ডা জমিয়ে দিতে আপনার জুড়ি নেই। এর কোনোটাই যদি না হয় তাহলে খেয়াল করে দেখুন, নিশ্চয়ই আপনি একজন ভালো মানুষ, কারো ক্ষতি করেন না। নিজের গুণগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে মূল্যায়ন করুন, নিজের প্রশংসা করুন। আপনি যেসব বিষয় ভালোবাসেন সেগুলো নিয়ে চর্চা করুন, নিয়মিত অল্প সময়ের জন্য হলেও। নিশ্চিতভাবে আপনার আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে। কোনো ভুল হলেই মুষড়ে পড়বেন না। এটা ভাববেন না যে কেবল আপনি ভুল করেন, মানুষ যতই দক্ষ হোক না কেন ভুল হবেই হবে, এর কোনো গ্যারান্টি আজও কেউ দিতে পারেনি। আবার হয়তো হঠাৎ রেগে যাওয়া, মনোযোগ দিয়ে কাজ করতে না পারা ইত্যাদি সমস্যা আপনার রয়েছে।
হ্যাঁ, আপনি স্বীকার করে নিন আপনার মধ্যেও ভুল ত্রুটি আছে। স্বীকার করা মানে ছোট হওয়া নয়, বরং যে সময় থেকে আপনি জেনে গেলেন আপনার মধ্যে কি কি ত্রুটি, তখন থেকে নিজেকে গড়তে আপনি খুঁজে পাবেন সঠিক পথ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে আরও ভালোভাবে জানা এবং কিভাবে আরও ভালোভাবে নিজেকে তৈরি করা যায় সেটা খোঁজা আর নিজেই সেটা ঠিক করে ফেলা। আর কেউ না থাকুক, আপনি তো আছেন নিজের সঙ্গে। আপনাকে নিজের উপর আস্থা বিশ্বাস বাড়াতে হবে। সবাই হাত ছেড়ে যেতে পারে, বন্ধুত্ব চিরতরে শেষ হয়ে যেতে পারে, কাছের মানুষ সারা জীবন আপনার কাছে নাও থাকতে পারে। আর এজন্যই জীবনের এই পথে নিজের নিরন্তর বন্ধু আপনি নিজেই। আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখতে পারেন তাহলে এগিয়ে যাওয়া হবে খুবই কঠিন। পড়াশোনা, ক্যারিয়ার সবখানে আপনার সবচেয়ে বড় শক্তি নিজের উপর আস্থা, আত্মবিশ্বাস, আর এগুলোই হচ্ছে আপনার ব্যক্তিত্বের পরিচায়ক।
আপনাকে শূন্যতায় ডুবিয়ে না থেকে খুঁজে নিতে হবে নিজের ভেতরের শক্তিকে, হৃদয়ের গভীর থেকে আপনার সত্যিকারের সত্তাকে বের করে আনুন। বার বার অতীতের ব্যর্থতা ও গ্লানিকে সামনে না এনে নিজের ভেতরের সম্ভাবনাগুলো নিয়ে ভাবুন। প্রয়োজনে কোথাও এই সম্ভাবনাগুলো লিখে ফেলুন। নিজেকেই নিজে অনুপ্রেরণা দিন। ভালো কাজে ও ভালো কিছু শেখার প্রতি মনোযোগী হন, এসব নিয়ে ব্যস্ত থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে একটি যন্ত্রচালিত রাবারের ডিঙ্গি নৌকা ভেঙে কমপক্ষে 7 জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। ওই নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া কয়েক ব্যক্তির বরাত দিয়ে ফ্রান্সের মানবিক সহায়তা সংস্থা SOS মেডিটেরেনি এ তথ্য জানিয়েছে। SOS মেডিটেরেনির উদ্ধারকারী জাহাজ ওশেন ভাইকিং ভূমধ্যসাগরে ভাসমান বিভিন্ন নৌকা থেকে 224 জনকে উদ্ধার করেছে। উদ্ধার করা লোকজনকে নিয়ে পরে জাহাজটি ইতালির বন্দরের দিকে চলে যায়। ইসরায়েলের পরাজয় ঘটবে বলেছেন জুমার খতিব। আমির আবদুল্লাহান বলেছেন লক্ষ্য অর্জন করতে পারেনি দখলদাররা। কাতার ও মিশরের কাছে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেছে হামাস। দুই ধাপে সম্পন্ন হবে বন্দী বিনিময়। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো ব্যবস্থা নেই, মন্তব্য অবায়দুল কাদের। রিজভী বললেন লুটপাটে ব্যস্ত সরকার। এবং ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আমেরিকার উদ্বেগ। নয়াদিল্লি বলছে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন কামনা করে রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.